দাও ইখলাস এমন মোরে ইলাহি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, আসুন মহব্বত সহকারে পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দেশের, প্রবাসের, কাছের, দূরের সকল মাদানী চ্যানেলের শ্রোতাবৃন্দদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও একবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ জাওয়াজাল, পারিবারিক ও সামাজিক ব্যাধি এই প্রোগ্রামটি ধারাবাহিকভাবে মাদানী চ্যানেলে চলমান রয়েছে। এই প্রোগ্রামের উদ্দেশ্য এটাই যে মানুষ যেভাবে বসবাস করে সেই বসবাসের মধ্যে একটি পরিবার আর একটি সমাজ নিয়ে থাকে। পরিবারের মধ্যে আমরা সারা দিন বা পরিবারে আমরা তখনই যাই যখন আমরা ক্লান্ত বোধ হয়ে রাতে যাই, সারা দিন পরিবারের সাথে থাকি। আর সমাজ গঠন করে আমরা সামাজিকতা বজায় রেখে সামাজিক কাজগুলো করে একটা ভ্রাতৃত্ববোধ, একটা সুন্দর বন্ধন আমরা তৈরি করি। আর এই পরিবারের মধ্যে অথবা সমাজের মধ্যে যদি এমন কোনো ব্যাধি ঢুকে পড়ে, এমন কোনো ব্যাধি আক্রমণ করে, তাহলে আমি যেখানে বসবাস করছি সেটা আমার জন্য বসবাসের নয়, বরং বসবাস না করার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, অযোগ্য পরিবেশ হয়ে যাবে। আর এই অযোগ্য পরিবেশ হয়ে যাওয়ার পরে কোনো পরিবারের মধ্যে শান্তি থাকবে না, সমাজের মধ্যে শান্তি থাকবে না। আর এই শান্তি একবার উঠে গেলে অন্তর একেবারেই একে অপরের জন্য হিংসা, একে অপরের জন্য অশ্লীল ভাষা, জীবত, একে অপরের জন্য রাগ সৃষ্টি হয়। তো আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কীভাবে পারিবারিক ও সামাজিক ব্যাধি এগুলো থেকে বাঁচতে পারি সেই প্রেক্ষাপট নিয়ে পারিবারিক ও সামাজিক ব্যাধি অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি। আজকে ইনশাআল্লাহ যে বিষয়ের উপর আলোচনা করব সেই বিষয়টি হল ক্ষমা ও মার্জনার উপকারিতা। জি, যে আমরা ক্ষমা যদি করতে পারি, মার্জনা যদি আমরা করতে পারি, এর উপকারিতা কী আর এর কারণে আমার কী ফজিলত হবে, তো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন প্রোগ্রামকে সামনের দিকে অগ্রসর করার পূর্বে একটি দোয়া শরীফের ফজিলত আমরা শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি, গরিবের উপকারিতা যার মাধ্যমে হবে আলহামদুলিল্লাহ, সকল উম্মতের কালকে আমাদের দিন যিনি সুপারিশকারী হবে সেই রাসূলুল্লাহ আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এর রহমতপূর্ণ বাণী হচ্ছে যে সমস্ত ব্যক্তি নিজের মজলিস থেকে আল্লাহর জিকির ও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এর উপর দরুদ শরীফ পড়া ব্যতীত উঠে গেল, তারা কিয়ামতের ময়দানে দুর্গন্ধযুক্ত মুরদারের অর্থাৎ মৃত ব্যক্তির সাথে উঠবে, নাউজুবিল্লাহ। প্রিয় ইসলামীরা, হাদিসের সারমর্ম হচ্ছে আল্লাহ তাআলা জিকির এবং দরুদ শরীফ ছাড়া যদি আমরা কোনো মজলিস এর মধ্যে থাকি বা মজলিস এমন একটা বৈঠক হয়েছে যে বৈঠকের মধ্যে আমরা আল্লাহ তাআলার জিকির করি নেই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর দরুদ শরীফ পাঠ করিনি, তাহলে সেই সকল ব্যক্তি কাল কিয়ামতের দিন দুর্গন্ধযুক্ত মুরদার, যারা মৃত ব্যক্তি দুর্গন্ধযুক্ত হবে, তাদের সাথে উঠানো হবে। তো প্লিজ নেবেরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনি বলুন আপনার শরীরে একটু কাদা লেগে গেলে কেমন লাগে, অস্বস্তি লাগে? আপনার শরীর যদি একটু অপবিত্র হয়ে যায় বা কোনো কারণে আপনার শরীর একটু ময়লা হয়ে যায়, কাপড় ময়লা হয়ে যায়, এটা আনইজি ফিল হয়, জড়তে এসে যায় শরীরের মধ্যে একটা, তো প্রিয় ক্লায়েন্টরা, আর যেদিন হিসাব নিকাশের পালা হবে সেদিন যদি আমাদেরকে দুর্গন্ধময় কোনো মৃত ব্যক্তিদের সাথে তোলা হয়, তাহলে আমাদের একে তো হিসাব নিকাশের পালা, তার উপর আরও একটা অস্থিরতা মুদ্রাদের সাথে, এমন মুদ্রার যারা দুর্গন্ধময়। তো প্রিয় ক্লায়েন্টরা, এই সকল কিছু থেকে এবং কাল কিয়ামতের দিন তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে নাজাত পাওয়ার জন্য আমাদের উচিত সকল ক্ষেত্রে জায়েজভাবে, বৈঠকও হোক, একাকিত্ব হোক, ইবাদতের মধ্যে হোক, যখন আমি তানহা মানে অ্যালং থাকি, তখন আমাকে উচিত যে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে কাল কিয়ামতের দিনের জন্য সঞ্চয় করা, এবং দুনিয়া আখিরাতে দুটোটায় উভয় জায়গায় আমরা এটার ফায়দা পাবো। আসুন মোহাম্মদ সরকার একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ পরিবারের মধ্যে অথবা সমাজের মধ্যে যখন মতের সাথে মতের মিল না হয়, যখন নিজের যে পরামর্শ সে অনুযায়ী কাজ না হয়, তখন আমরা এটাকে নমনীয়তা বা নম্রভাবে না দেখে আমরা এটাকে হিংসাক্তভাবে দেখি, আর এই হিংসাক্তভাবে দেখার কারণে অন্তরে একটা ওয়াসওয়াসা সৃষ্টি হয়, যে ওয়াসওয়াসার কারণে একে অপরের প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়, আর এর থেকে শুরু হয়ে যায় একে অপরের সাথে ঝগড়াঝাটি, গালমন্দ, এমনকি মাজাল্লা হাতাহাতি পর্যন্ত হয়ে যায়, আর এর কারণে অশান্তি সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমরা যদি এগুলাকে সহজভাবে নিতাম, সাবলীনভাবে নিতাম, আর আমরা যদি ক্ষমা করার চিন্তাধারা নিয়ে চলতাম, তাহলে হতে পারত আর অন্য কিছু, যেটি আমাদের জন্য আলহামদুলিল্লাহ মাইন্ড ফ্রেশ থাকতো, অন্তর ফ্রেশ থাকতো, ভ্রাতৃত্ববোধ বজায় থাকতো, আর একটা সুন্দর পরিবার অথবা সুন্দর সমাজ আমরা পেতাম। আসুন, আমরা অনেকে চাই যে ক্ষমা করব, কিন্তু সাহস হয় না। আজকে তাদের জন্য ক্ষমা ও মার্জনার উপকারিতা সম্পর্কে, ফজিলত সম্পর্কে আমরা ইনশাল্লাহ শ্রবণ করব। চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল লিগে দাওয়াত ইসলামী, আজকে যারা আমাদেরকে আলহামদুলিল্লাহ মাদানী ফুল পেশ করবেন, আমার ডান পাশে রয়েছেন শাহরুখ ভাই, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শূন্য ধন্যবাদ। আমার বাবা পাশে আছেন, আমার সেলিম ভাই, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। আজ দুজন মোবালিক থেকে ইনশাল্লাহ ভরপুর মাদানী ফুল আমরা শুনবো, কোথাও যাবেন না, মাদানী চ্যানেলের সাথে থাকুন। আসুন প্রথম আমরা শাহরুখ ভাইয়ের কাছে যাই এবং মাদানী ফুল শ্রবণ করি, ক্ষমা ও মার্জনার উপকারিতা সম্পর্কে। জি শাহরুখ ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং মিরাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আমরা আজ পারিবারিক ও সামাজিক ব্যাধির এই অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠানে বসার সৌভাগ্য হয়েছে।
জি,
তো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে দর্শক শ্রোতা এবং মিরাজ ভাই, বলবো যে ক্ষমা এবং মার্জনার যে ফজিলত।
জি,
দেখুন, ক্ষমা এটি এমন একটি মহৎ গুণ,
আচ্ছা
সুবহানাল্লাহ, এটাকে আমার আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন, কারণ আমার আল্লাহ তাআলা নিজেই হচ্ছেন একজন ক্ষমাকারী।
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা বান্দাদেরকে এত, অর্থাৎ একজন বান্দা সে তো অবশ্যই ভুল করবে, গুনাহ করবে, অপকর্ম করবে, কিন্তু তারপরও আল্লাহ তাআলা ছাড় দেন, ক্ষমা করে দেন বান্দাদেরকে
এবং নিরাশ হতে মানা করেন। জি,
তো কত বড় একটা মহৎ গুণ যেটাকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন বান্দা যেন অন্য বান্দাকেও ক্ষমা করে দেয়, কেননা আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান পুরস্কার রেখেছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা রহমানের 60 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সৎ কাজের বিনিময়ে উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। নিশ্চয়ই সৎ কাজের মধ্যে এটি অন্তর্ভুক্ত যে মানুষকে ক্ষমা করা, অর্থাৎ নিজে ক্ষমাশীল হয়ে যাওয়া।
জি,
সুবহানাল্লাহ। কেননা মানুষের যে সকল একজন মুসলমান হিসেবে যে সকল চারিত্রিক উত্তম গুণাবলী আমার প্রিয় আকা মদিনী ওয়ালা মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর যে সকল উত্তম গুণাবলীগুলো রয়েছে সেই সকল গুণাবলীর মধ্যে একটি অন্যতম গুণাবলী হলো ক্ষমাকারী। অর্থাৎ আমার প্রিয় রসুল রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মতো অধিক দয়ালু অধিক ক্ষমাকারী আর কেউ ছিলেন।
সুবহানাল্লাহ,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো মিরাজ ভাই,
জি,
তো দেখুন এটি একটি সৎকাজের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা যারা নৈতিক কাজ করতে পছন্দ করি, মানুষের উপকার করতে পছন্দ করি, তাদের উচিত যে ক্ষমাশীল হয়ে যাওয়া। কেননা ক্ষমাশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন।
জি,
একটি হাদিসে পাকের মধ্যে এসেছে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদা কোন এক যুগে এক ব্যক্তি ছিল,
জি,
সে তার অর্থাৎ তার একটা প্রতিষ্ঠান ছিল, সে সেখানে মানুষকে কাজ দিত, কাজে রাখত। সে কি করত, মানুষকে ঋণ দিত এবং অন্য যারা কর্মচারী ছিল তাদেরকেও বলে দিত যদি কেউ তাকে কর্জ দিয়ে বা ঋণ দিয়ে উপকার করে অন্য মুসলমান ভাইকে, তাহলে সে যেন এটা প্রতিশ্রুতি রাখে যে অর্থাৎ যদি সে নাও দিতে পারে যেন সে ক্ষমা করে দেয়।
সুবহানাল্লাহ,
এই শিক্ষাটি তিনি তার কর্মচারীদেরকেও দিতেন, নিজেও করতেন আমল।
জি,
তো পরবর্তীতে দেখা গেল ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল হঠাৎ।
আচ্ছা,
তো মৃত্যুর পর যখন তাকে কেউ স্বপ্নে দেখলো, জিজ্ঞাসা করা হলো আপনার সাথে কীরকম আচরণ করা হয়েছে, তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে।
সুবহানাল্লাহ,
তো কেন ক্ষমা করেছেন? বলল যে আমি ওই যে আমার কর্মচারীদেরকে এই উপদেশ দিতাম এবং নিজেও এটা রাখতাম যে যদি সে নাও দিতে পারে আমি তাকে ক্ষমা করে দিব অন্তর থেকে।
আল্লাহ,
তো আল্লাহ তাআলার নিকট ওই গুণগুলোটি অনেক পছন্দনীয় হয়ে গিয়েছিল, বাস আমার আল্লাহ তাআলা আমাকে দয়া করে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতও দান করেছেন।
সুবহানাল্লাহ,
তো সৎ কাজের বিনিময়ে জান্নাত রয়েছে। অর্থাৎ ক্ষমাশীল ব্যক্তির জন্য উত্তম পুরস্কার জান্নাতের চেয়ে আর কি বা হতে পারে?
হতে পারে।
আসলে দেখুন মিরাজ ভাই, ক্ষমা এমন একটি মহৎ গুণ যেটি যদি আমরা সমাজের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ যদি আমরা ধারণ করি নিজের চারিত্রিক গুণাবলীর মধ্যে যদি আমরা নিয়ে আসি ক্ষমা করার অভ্যাস, দেখুন মানুষের ভুল হতেই পারে। দেখুন না, আমরা যেসব ভুল করছি, আমরা যেসব গুণা করছি, আল্লাহ তাআলা যেসব নাফরমানি করছি তার চেয়ে কি বান্দার ভুল বেশি? নয় নয়, কখনো বেশি না। আমার আল্লাহ তাআলা তো আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার পানি পান করার সুযোগ দিচ্ছে।
জি,
আমি গোপনে কতই না মাযাল্লাহ গুনাহ করে ফেলছি, কিন্তু তারপরেও আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করছে, ক্ষমা করছে, সুযোগ দিচ্ছে ক্ষমা চাওয়ার আল্লাহ তাআলার দরবারে। কারণ আল্লাহ তাআলার দরবারে যখন বান্দা ক্ষমা চাই তখন আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন।
সুবহানাল্লাহ,
কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল।
জি,
একটি গুণাবলী আল্লাহ তাআলা এটা রয়েছে, আল্লাহ তাআলা ক্ষমাশীল।
বাস্তবিক ইশার ভাই দেখেন না, আপনি আমরা যদি দুনিয়াতে হিসাব করতে যাই, এক অপরের কাছে যদি আমরা একটু ক্ষমা চাই, যার কাছে ক্ষমা চাইছি সে কিন্তু খুশি হয়ে যায়, একটা তার মধ্যেও কিন্তু একটা নম্রতা এসে যায়, অন্তর নরম হয়ে যায়। তাহলে যেখানে সৃষ্টিকর্তা যার কথা বলা হয়েছে মাকে যে দয়া দিয়েছেন তার
চেয়ে অধিক অধিক পরিমাণ ক্ষমাশীল, অধিক পরিমাণ দয়ালু হচ্ছে আমার আল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন কত সুন্দর কথা যে মানুষকে উৎসাহ দেওয়ার কারণে আল্লাহ তাআলা ঋণ বা কাউকে লোন দিলে দিতে না পারলে ক্ষমা করে দেওয়ার যে একটা নসিহত বা একটা দাওয়াত দিয়েছেন না, আলহামদুলিল্লাহ। দেখুন এটার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন। অনেক সময় কারো কাছে সামর্থ্য নেই কিন্তু সে চেষ্টা চালিয়ে যায়। যেমন একটা উদাহরণ এরকম যে আমরা যদি বলি আল্লাহ আমার যদি তৌফিক থাকতো আমি আজকে একটা মসজিদ করতাম, তো কিতাবের মধ্যে বর্ণিত আছে যে তার সারমর্ম অনেকটা এরকম যে কেউ যদি এরকম নিয়ত করে মসজিদ করার, তার কাছে সামর্থ্য নাই, আল্লাহ তাআলা ওই মসজিদ গড়ার জন্য যে সওয়াবটা পাবে তা আল্লাহ তাআলা তার নাম আমার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেজন্য নিয়ত ভালো রাখুন, সকালবেলা নিয়ত করুন কিছু যে আজকে এই ভালো কাজ করব, আর সবসময় এটা নিয়ত করুন যে মানুষের সাথে ভালো হয়ে চলবো, হাসি খুশি হয়ে চলবো এবং কাউকে কষ্ট দিব না, কারো মন উদাসীন হলে তাকে আমি সান্ত্বনা দেওয়ার চেষ্টা করব, আর কেউ যদি কাউকে আক্ষেপ করে কিছু বলার জন্য চেষ্টা করে বা অহংকার দাম্ভিকতা বা এটার কারণে যদি সে এমন কিছু হয়ে যায় যে তাকে সে ক্ষমা করবে না বলে, তা আপনি যদি পরোপকারী হয়ে যান, তাকে যদি বোঝান, তো ইনশাআল্লাহ দেখা যাবে আপনি এমন একটি কাজ করেছেন যেটার বিনিময়ে আপনি জানবেনও না, কিন্তু কাল কেমতে আপনার জন্য এটা একটা নাজাতের হিসাব হয়ে দাঁড়াবে। আসুন আমরা আরও মাদানী ফুল শ্রবণ করি আমার সেলিম ভাইয়ের কাছে ইনশাল্লাহ।
জি হুজুর, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি
জি,
যে মালিকের রব্বুল আলামিন আজকে এই মুহূর্তে বসে মাদানী চ্যানেল বাংলা এই অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেধি এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের যে আলোচ্য বিষয় নেওয়া হয়েছে যে ক্ষমা ও মার্জনার উপকারিতা, আলহামদুলিল্লাহ আমার শারক ভাই শুরুতেই যে এটা যে একটি উত্তম
জি
সৎকর্ম ভালো কাজ
জি
এটা সুন্দরভাবে তুলে ধরেছেন। আসলে মিরাজ ভাই দেখেন, আজকে আমরা যদি দেখি আমাদের সমাজের মধ্যে যে সমস্ত ঝগড়া ফাসাদ হচ্ছে
জি,
এবং এক অন্যের সাথে যেটা মলমালিন্য হচ্ছে, তার সম্পর্ক ছিন্ন হচ্ছে, এটার অন্যতম কারণ হচ্ছে ক্ষমা করার মতো এই মহৎ গুণটা না থাকার কারণ
জি।
আজকে যদি আমরা দেখি, যেহেতু আমাদের এই অনুষ্ঠানটা পারিবারিক ও সামাজিক বেধিনী
জি,
হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে এবং আমাদের সমাজের মধ্যে অসংখ্য এমন কিছু ব্যাধি ছড়িয়ে পড়েছে
জি,
যেটার কারণে আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি বরবাদ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তার মধ্যে এই যে ক্ষমা না করা
জি,
মাফ না করা, এটা কেমন একটি ব্যাধি, এটা যদি আমরা দেখি তাহলে আজকে অসংখ্য ফ্যামিলি, অসংখ্য সমাজ ঝগড়ার মাধ্যমে এবং বিভিন্ন কারণে সম্পর্ক ছিন্ন করে
জি।
আর আমরা এটা জানি সত্য, শরীয়তসম্মত কোনো কারণ ছাড়া কোনো মুসলমানের সাথে কোনো আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা এটা জায়েজ
নেই,
কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। যেহেতু আমরা মুসলমান, তো আমাদের উত্তম কাজ যেটা ক্ষমা করে দেওয়া, এটা আমরা আল্লাহ তাআলার একটি সিফতি নাম হচ্ছে গফুরুর রহিম,
সুবহানাল্লাহ,
বলি কিনা?
জি অবশ্যই
অবশ্যই বলি। তো তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এবং ক্ষমা করাটা পছন্দ করেন
জি,
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কোরআন পাকের আয়াতে মুবারাকের মাধ্যমে সারা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে ক্ষমা করে দেওয়া এটা আল্লাহ তাআলার কাছে কেমন পছন্দনীয়।
আল্লাহ,
যেমন মিরাজ ভাই আমরা যদি খেয়াল করি যে একদিন একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম চরিত্র কোনটা? তখন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর সামনে একটি আয়াতে মুবারকা তিলাওয়াত করলেন, আর ওই আয়াতে মুবারকা হতে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, খুযিল আফওয়া ওয়ামুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। এর মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মাহবুব, ক্ষমা পরায়ণতা অবলম্বন কর,
সুবহানাল্লাহ,
ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন, সৎকর্মের নির্দেশ দিন এবং মূর্খ যারা রয়েছে
জি
তাদের থেকে মুখ ফিরিয়ে নিন।
আল্লাহ,
তাহলে এই আয়াতে মুবারাকা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান, যিনি প্রশ্ন করেছেন, যিনি যে সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এই আয়াতে মুবারাকা ওনার সামনে উপস্থাপন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে উত্তম চরিত্র হচ্ছে ক্ষমা করে দেওয়া,
সুবহানাল্লাহ,
মাফ করে দেওয়া। যে যেহেতু পারিবারিক এবং সামাজিক, আমি ফ্যামিলিগতভাবে কথাটা তুলি
জি,
যেহেতু আমরা মুসলমান সমাজের মধ্যে যারা আমরা পুরুষ রয়েছি, বাবারা রয়েছি, বড় ভাইরা রয়েছি, আমরা হচ্ছি কর্তা, গার্জিয়ান
জি,
প্রধান, এটা ফ্যামিলির প্রধান। অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্যামিলির মধ্যে স্ত্রী রয়েছে, ছেলে রয়েছে, সন্তান রয়েছে, বা যারা বড় রয়েছে তাদের ছোট ফ্যামিলি মেম্বার আছে, কিন্তু মিরাজ ভাই এটা যারা দর্শক শ্রোতা দেখছেন তারাও একমত হবেন এবং আমরা যারা এখনো উপস্থিত আছি সবাই আমরা একমত হব যে আমরা আমাদের নিচে যারা রয়েছেন, ছোট যারা রয়েছেন, অধীনস্থ যারা রয়েছেন, তারা যদি কোনো একটা ভুল করে তখন সেটা আমরা ক্ষমা তো করা দূরের কথা, বরঞ্চ এটার শাস্তি এমনভাবে দিয়ে থাকি
জি
যে যতটুকু সে দুষ করে নাই তার চেয়ে বেশি।
আল্লাহ,
যার কারণে দেখা যাচ্ছে যে ছোটরা যেভাবে বড়দেরকে সম্মান করা দরকার, যেমন ছোটদেরকে বড়দেরকে সম্মান করার জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটা সত্য যে যখন একজন বড় এবং একজন গার্জিয়ান যখন তার ছোটকে ক্ষমা পড়া মানে ক্ষমা করবে না, সে যদি কোনো ভুল ত্রুটি করে তাকে বুঝিয়ে মাফ করবে না, তখন দেখা যাবে আস্তে আস্তে ওই বড়ের প্রতি যেটা রেসপেক্ট থাকে সম্মান থাকে সেটা কমে যায়। কিসের প্রতি? ছোটের অন্তরের মধ্যে তার সম্মানটা কমে যায়। দেখেন আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শরীফ যে খায়রুকুম লি আহলিহি, যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সে যে তোমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে উত্তম। আজকে দেখেন আমরা যখন বাহিরে চলে যাই মিরাজ ভাই, বাহিরের পরিবেশ সাথে আমরা যাই, সেটা ফ্রেন্ডের সাথে বলেন, কোনো অন্য কারোর সাথে বলেন, তখন তারা যদি কোনো একটা ভুল ত্রুটি করে বা কোনো কিছু করে, হ্যাঁ বাহিরের কিছু পরিবেশ আছে সেটা সেদিকে যাব, কিন্তু যেহেতু পারিবারিক বিষয়টা যেহেতু আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয়, এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে সমস্ত ভুলগুলি হচ্ছে এর পাশাপাশি সমাজের মধ্যে যে সমস্ত ভুলগুলি হচ্ছে এগুলো উপস্থাপন করা, এটাই তো উদ্দেশ্য। তো যেহেতু দেখেন আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে আমরা যারা পুরুষ আছি, যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে তার ফ্যামিলি মেম্বারদের কাছে উত্তম।
সুবহানাল্লাহ।
এখন দেখেন যে আমি আমার ফ্যামিলি মেম্বারদের কাছে উত্তম কিনা, হয়তো আমাকে সামনে দেখলে অনেক ভয়ে রেসপেক্ট করে সম্মান করে, কিন্তু আমি যখন পিছনে চলে যাই তার আড়াল হয়ে যাই, যে আমার ফ্যামিলি মেম্বার সেটা আমার স্ত্রী হোক, আমার ছেলে মেয়ে হোক, আমার ছোটো ভাই বোন হোক, তারাকে আমি কতটুকু সম্মান করছে, কতটুকু আমাকে রেসপেক্ট করছে, এবং আমার যেটা গুণ রয়েছে, আমার যেটা প্রশংসনীয় কাজ রয়েছে, ওই প্রশংসনীয় কাজগুলি, ওই গুণগুলি যে আমার আড়াল, আমার প্রতিবেশী বলেন, আমার অন্য ফ্যামিলি মেম্বারদের বলেন, তাদের কাছে গিয়ে বলা বলি করি কিনা, এটা একটা দেখার বিষয়। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে যদি ক্ষমা করার মন মানসিকতা তৈরি করতে না পারি, তাদেরকে যদি মাফ করার ক্ষমা তৈরি করতে না পারি, তাহলে দেখা যাবে যে ওই ফ্যামিলি মেম্বারদের সাথে যেটা একটা ভালো সম্পর্ক, যে একটা মহাব্বতপূর্ণ সম্পর্ক, ভালোবাসাপূর্ণ সম্পর্ক, এটা পরিপূর্ণ হবে এবং নষ্ট হয়ে যাবে। আরেকটা আয়াত মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল কাযিমিনা আল গায়দা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অর্থাৎ রাগ দমনকারীগণ এবং মানুষকে ক্ষমাকারীগণ
জি
এবং সৎ লোকগণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা।
সুবহানাল্লাহ।
তাহলে মিরাজ ভাই, আমরা সবাই চাই আমার প্রিয় আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, আমরা সবাই চাই আমার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বান্দা হওয়ার জন্য। আর আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়ার উত্তম একটি মাধ্যম হচ্ছে ক্ষমা করে দেওয়া।
সুবহানাল্লাহ।
যে আমার আল্লাহ তাআলা এখানে নিজেই বলেছেন, কয়েকটা গুণের কথা বলেছেন, তার সাথে এটাও বলেছেন যে ক্ষমাকারীগণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা, পছন্দনীয় বান্দা। তো আমাদের উচিত, আমরা যদি আমার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হতে চাই, আমাদের উচিত আমরা যদি আমার মালিকের দরবারে যে মকবুল হতে চাই, তাহলে ক্ষমা করা এই উত্তম গুণটা আমাদের আখলাকের মধ্যে, আমাদের ব্যক্তিগত লাইফের মধ্যে আনা অবশ্যই দরকার। কারণ আপনি যখন অন্যজনকে ক্ষমা করার মন মানসিকতা তৈরি করবেন, তখন দেখা যাচ্ছে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে।
সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যকে ক্ষমা করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান।
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন কত সুন্দর মাদানী ফুল আমরা শুনছি। আমরা আমাদের শান্তি খুঁজে পাই, চেষ্টা করি কোথায়, যে যখনই আমাদের পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় বা কখনো আমাদের অন্তরে একটা জেদ কাজ করে বা সমাজে কোনো কাজ আমার পছন্দ হয়নি, জেদ কাজ করে, তখন আমরা শান্তি খুঁজি কোথায়, গান বাজনায়, ফিল্ম ড্রামায়, এগুলোতে, এগুলো দেখে আমরা সময় নষ্ট করি এবং শান্তি খোঁজার, একটা প্রশান্তি খোঁজার চেষ্টা করি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখুন এই যে মাদানী চ্যানেল দেখছি এখন আমরা, ক্ষমা অনেকের অন্তরে ক্ষমা করার সেই প্রবণতাটা নেই। আবার হতে পারে এখন আজকে মাদানী চ্যানেল দেখে মোবাইল লিগে দাওয়াত ইসলামের যে আলহামদুলিল্লাহ ক্ষমাপূর্ণ ফজরুদ শ্রবণ করছি, শুনে হতে পারে যে আমাদের অন্তরের মধ্যে একটা পরিবর্তন আসলো। তো এটার দ্বারাই আপনি দেখুন, সবাই চায় আমরা জান্নাত পেতে, যেটা আগে বললো না, যারা ক্ষমা করতে পারে না বা সম্পর্ক ছিন্ন করে তাদের জন্য জান্নাত নেই। তাহলে দেখুন আপনি দুনিয়াতে শান্তির আশা চান, দুনিয়াতে একটু শান্তি, এক সুখীময় জীবন গড়ে তুলতে চান, তো কবরে গিয়ে কেন নিজের শরীরকে আজাবের মধ্যে ফেলতে চান? তো এটা তো ক্ষণস্থায়ী দুনিয়া, পরকালের জন্য যেটা একেবারে স্থায়ী দুনিয়া, সেখানে আমি অশান্তিতে থাকার সে ব্যবস্থাপত্র দুনিয়াতে কেন করছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক, আমিন। দর্শকরা আমাদেরকে কল করেছেন, স্মরণ করেছেন, আসুন তাদেরকেও একটু আমরা স্মরণ করি। আসুন দর্শকের কল শুনিয়ে দিন।
ঢাকা থেকে বলছি, অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, মাশাআল্লাহ খুব সুন্দর একটি অনুষ্ঠান, অনেক ভালো লাগে, থেকে অনেক কিছু শেখা যায়।
জি,
আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক, আমাদেরকে এরকম নতুন নতুন অনেক অনুষ্ঠান উপহার দেওয়ার তৌফিক দান করুক,
আমিন। মাশাআল্লাহ, পরবর্তী কল শুনুন।
আমার নাম মোহাম্মদ সরওয়ার, আমার বাড়ি চট্টগ্রাম। অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক ব্যাধি, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান, প্রতি সপ্তাহে আমি এটা দেখার চেষ্টা করি। এই অনুষ্ঠান থেকে আমি সামাজিক ও পারিবারিক সম্পর্কে অনেক কিছু শিখতে পারি ও জানতে পারি, আমার জন্য দোয়া করবেন
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। মাদানী চ্যানেলকে সহযোগিতা করেছেন, মাদানী চ্যানেলকে আলহামদুলিল্লাহ ভালোবেসেছেন, এবং মাদানী চ্যানেলে আপনি কল করে আপনার সময়কে, গুরুত্বপূর্ণ সময় কি ব্যয় করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। পরবর্তী কল শুনিয়ে দিন।
আমার নাম মাহমুদ, আমার বাড়ি সৈয়দপুর। মাশাআল্লাহ অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি, এই অনুষ্ঠানটি খুব সুন্দর, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখা যায়, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাকে যা শিখেছেন বা শিখছেন তার উপর আমল করে অপরের কাছে উপকার পৌঁছানোর তৌফিক নসিব করুক। আসুন শারুক ভাই, শুনছিলাম আপনার কাছ থেকে ক্ষমা মার্জনার ফজিলত সম্পর্কে, আরও কিছু মাদানী ফুল।
দেখুন মিরাজ ভাই, একটি হাদিসে মুবারকা যেটি মুস্তাদরাকিল হাকিম নামক কিতাবের মধ্যে এসেছে,
জি,
হযরত সাইয়েদনা উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন। তো ইনার কাছ থেকে বর্ণিত, ইনি নিজে বর্ণনা করছেন যে আমি রাসূল পাক সাহিবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাক্ষাতের সৌভাগ্য অর্জন করলাম। তো সাক্ষাতের সৌভাগ্য অর্জন করার সাথে যখনই আমি সুযোগ পেলাম, তৎক্ষণাৎ দেরি না করে আমি কি করলাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক ধরে ফেললাম,
সুবহানাল্লাহ, স্পর্শ করলাম,
এবং সাথে সাথে আমার রাসূল পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতও ধরে ফেললেন, স্পর্শ করবেন। তো এরপর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যে হে উকবা, এরপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে হে উকবা, ইহকাল এবং পরকালের মধ্যে সর্বোত্তম চরিত্র কোনটি? সুবহানাল্লাহ, ইহকাল এবং পরকাল, পিস সাহেবের এবং যারা দর্শক শ্রোতারা দেখছেন, দেখুন আমরা যদি একজন মুসলমান হয়ে থাকি, ইহকাল এবং পরকালের মধ্যে পরকালের গুরুত্বকে বেশি দিয়ে থাকি। যারা জান্নাত প্রত্যাশী তাদের অবশ্যই উচিত পরকালকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়া। তো এই ইহকাল এবং পরকালের মধ্যে সর্বোত্তম চরিত্র কোনটি? তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তুমি তার সাথে সদ্ভাব রাখবে যে তোমাকে পরিত্যাগ করবে, অর্থাৎ যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, তার সাথে তুমি সৎ আচরণ করবে, তার সাথে সম্পর্ক
বজায়
রাখার চেষ্টা করবে। এরপর বলা হচ্ছে আর যে তোমার উপর জুলুম করবে তাকে তুমি ক্ষমা করে দিবে।
সুবহানাল্লাহ।
তো আর যে জীবিকায় প্রশস্ততা এবং দীর্ঘায়ু কামনা করে সে যেন আপন আত্মীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার করে।
সুবহানাল্লাহ।
তো দেখুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় একটি নসিহত ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দিয়ে দিলেন, যে আমরা তো চাই দেখুন কেই বা জান্নাত প্রত্যাশী হবেন না, আমরা তো সবাই জান্নাতের প্রত্যাশী, জান্নাতকে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে, জান্নাতে জান্নাত উত্তম জান্নাতের মধ্যে আমাকে স্থান দিবে, এটা তো অবশ্যই চাই। তো দেখুন যদি আমার মধ্যে ক্ষমা করার মন মানসিকতাই না থাকে, হয়তো হতে পারে আপনি জুলুমের শিকার হচ্ছেন, আপনি জুলুমের শিকার হচ্ছেন, তাই বলে দেখুন একটি হাদিসে মুবারক এমনও রয়েছে না, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, এই হাদিসে পাকটা আপনার হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসালাম, এটি ওনার কাছ থেকে এসেছে। এটি তো হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিনা আলাইহি সালাতু ওয়াসালাম, ইনি জিজ্ঞাসা করছেন, হে মহান আল্লাহ, তোমার কাছে কোন ধরনের বান্দা অধিক সম্মানিত?
আচ্ছা,
ইরশাদ করলেন যে প্রতিশোধ নিতে সক্ষম হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তো দেখুন, এটা এই জন্যই বললাম, এর পূর্বে যে হাদিসে মুবারাকা বর্ণিত হয়েছিল, জুলুমের একটি বিষয় এসেছিল। হতে পারে এখন বর্তমান যে সমাজ ব্যবস্থায় আমরা বাস করছি, যারা সাধারণত দুর্বল হয়ে থাকে, মিরাজ ভাই আমরা দেখতে পাই তাদের উপর কিন্তু অধিক পরিমাণ জুলুম অত্যাচার, এগুলো যারা মানে অনেক ধন দৌলতের মালিক, অট্টালিকার মালিক, তারা করে থাকে ইচ্ছাকৃত ভাবে। কিন্তু হয়তো বা অনেকের প্রতিশোধ নেওয়ার স্পৃহা থাকে, যাদের উপর জুলুম করছে, ওই যে জুলুম করছে তাকে ক্ষমা করে দেয়। তো আল্লাহ নিজেই বলছেন যে সে হচ্ছে আমার নিকট অতি সম্মানিত ব্যক্তি, সুবহানাল্লাহ। এবং যে ইহকাল এবং পরকালের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, সুবহানাল্লাহ। তো দেখুন, আজ সমাজের মধ্যে হয়তো বা আপনি আমি আপনি বিভিন্ন কাজ করতে গিয়ে একে অপরের সাথে বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে যায়, অনেকে আমার আপনার ওপর অহেতুক জুলুম করে বসে, তো আমি কি করব? দেখুন, হয়তো বা আমার আপনার প্রতিশোধ নেওয়ার মতো ক্যাপাসিটি থাকে, কিন্তু তা সত্ত্বেও আমি যদি ক্ষমা করে দিই না, আল্লাহ তাআলা আমাকে তো কি করে নিচ্ছেন, আপন করে নিচ্ছেন, সম্মানিত করছেন। আর এমনও হয় যে অনেকের প্রতিশোধ নেওয়ার যেটা একটা প্রতিশোধ নেওয়ার একটা যে স্পৃহা বা অথবা প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ, সেটা নাও থাকে অনেকের,
জি,
কারণ সে অধিক পরিমাণে দুর্বল হয়ে থাকে সমাজে, হয়তো বা তার কথা সমাজের উচ্চ স্তরে গেলেও ওই যারা অধিক গ্রাহ্য হয় না, যারা ধন দৌলতের মালিক, তারা বিভিন্ন টাকা অসাধু উপায়ে কি করে সমাজের চেয়ারম্যান বলুন বা সমাজপতি যিনি রয়েছেন তাকে বিভিন্ন ধরনের আপনার খারাপ বুঝিয়ে ওই দুর্বল ব্যক্তি কি করে রাখে, হেয় করে ফেলে এবং তারপর জুলুম করে থাকে। ওই দুর্বল ব্যক্তিও তখন যদি এই জুলুম এর প্রতিশোধ না নেয়, ব্যাস আল্লাহ তাআলার দরবারে দিয়ে দেয় বিচারটা, আল্লাহ তাআলাই বিচার করবে ইনার, তখন সেই ব্যক্তি কিন্তু এই ফজিলতের মধ্যে পড়ে যাবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিরাজ ভাই আরেকটি হাদিসে মুবারকায় হযরত সাইয়েদুনা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দু আলম নূর মুজাসসাম নবী করিম রাফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে দয়া করে না তার উপর দয়া করা হবে না, আর যে ক্ষমা করে না তাকে ক্ষমা করা হবে না।
আল্লাহ!
এটি মুসনাদে ইমাম আহমদ হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এই হাদিসে মুবারাকা।
আর আছে না যে দুনিয়াতে কারো একটি দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন,
এমনও রয়েছে। তো দেখুন দর্শক শ্রোতা, হাদিসে মুবারাকায় বলা হচ্ছে আজ আমি আপনি যে ক্ষমা যদি না করি কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলার দরবারে ফেঁসে যাব। তো যারা এটি সবার জন্য নসিহত, যারা সমাজে বিত্তবান, যারা অধিক অট্টালিকার মালিক, যারা জুলুম করে অন্যের উপর, তাদেরও বোঝা উচিত হয়তোবা আল্লাহ তাআলার দরবারে যদি আপনার এই জুলুম, এত আপনি অন্যায় করছেন আর আল্লাহ তাআলার নিকট এটি অনেক অপছন্দনীয় একটি জিনিস, এবং এই জুলুম জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, নাউজুবিল্লাহ। তো তাদেরও সতর্ক থাকা উচিত এ বিষয়ে, এবং যাদের উপর জুলুম করা হচ্ছে তাদেরও সতর্ক থাকা উচিত। যদি আমি আপনি একটু সতর্ক হয়ে ব্যাস আল্লাহ তাআলার নিয়ামত লাভের আশায়, জান্নাত লাভের আশায় যদি ক্ষমা করে দিই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করে দিবে। কেননা কাল কিয়ামতের ময়দানে জানি না আমার আপনার কোন আমল আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হয়ে যাবে, কেন আল্লাহ তাআলা গোপন রহস্যের ব্যাপারে আমরা কেউ কি রাখি না, জ্ঞান রাখি না, অদৃশ্যের ব্যাপারে আমার আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহর রাসূল ভালো জানেন।
আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, একটা জিনিস মাথায় রাখলেই আমরা বুঝতে পারি যে আমি যার উপর ক্ষমতা দেখাচ্ছি, আমার উপর ক্ষমতাবান একজন আল্লাহ তাআলা
আছেন।
তো আমি কার উপর ক্ষমতা দেখাতে পারি?
এই ক্ষমতা তো আমার আল্লাহ তাআলা দিয়েছেন
না? তো যেমন আমি একটি কিতাবের একটা কথা হঠাৎ মনে পড়লো আমার, যে আল্লাহ তাআলার বান্দা যে আদম সফিউল্লাহ আলা নবিনা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল একটা সন্তান এমন দেওয়ার জন্য যে অনেক শক্তিশালী হবে, না? তো এমন শক্তিশালী হয়েছে, তখন সে আর কাউকে মান্য করা ভুলে গিয়েছে, তার শক্তির প্রয়োগ সব জায়গায় করছিল। তখন আদম আলাইহিস সালাম বলল যে একে এমন একটা শিক্ষা দাও আল্লাহ যাতে সে তার ভুল বুঝতে পারে। তখন মাছি সৃষ্টি হয়েছিল, তো সে যখন ঘুমাচ্ছিল বারবার মুখে মাছি বসে আর সে নিজে থাপ্পড় নিজে খায়, কিন্তু মাছিটা আর কিছু করতে পারলো না। পরবর্তীতে আদম আলাইহিস সালাম এটা দিয়ে তাকে নসিহত করলো, দেখো তোমার ক্ষমতা এত বেশি কিন্তু একটা মাছির সামনে তোমার ক্ষমতা কিছুই নয়। তো এটা সে তার ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চেয়েছেন। তো ক্ষমতা আল্লাহ তাআলা দেয় সেটা অপব্যবহার করার জন্য নয়, সেটা ইসলামের জন্য ব্যবহার করার জন্য। আপনার ক্ষমতা ইসলামিক কাজে ব্যবহার করুন, দিনের কাজে ব্যবহার করুন। এখন আমরা
সঠিকভাবে
এখন আমরা তো এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, সমাজে বলুন পরিবারে বলুন, যার কাছে ইলম আছে জ্ঞান আছে তাকে আমরা প্রাধান্য দিচ্ছি না, যার কাছে টাকা আছে অর্থ আছে তাকে প্রাধান্য দিচ্ছি, সে টাকার ক্ষমতার আর অহংকারে অহংকারের বলে সে সবকিছু রাজত্ব করতেছে। তো আমি বলবো প্রিয় ইসলামী বেরার মাদানী চেনা দর্শক
পরিবারের মধ্যে মিরাজ ভাই এটাও দেখা যায়। দেখুন আজকাল মানে কোন একটা বিষয়ে মনোমালিন্য হয়েছে,
জি,
তো হয়তোবা যার মধ্যে এটা ইলমের বুঝজ্ঞান রয়েছে যে ক্ষমা সম্বন্ধে জানে, সে পরবর্তীতে রাগ বশবর্তী হয়ে করে ফেলেছে দোষ, পরবর্তীতে সে কিন্তু আল্লাহ তাআলা দয়ায় অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে কিন্তু সে ক্ষমা চায় যার সাথে দোষ করেছে, দোষ না করলো বা কোনো কারণে তাদের মধ্যে যখন সে তার দোষ নাও থাকলো সে কিন্তু ক্ষমা চায়।
অবশ্যই
কিন্তু যে ব্যক্তি ক্ষমা করবে তারও উচিত যে তাকে ক্ষমা করে দেওয়া, কিন্তু দেখা যায় পরিবারের মধ্যে এটা আমরা দেখতে পাই যে তার অন্তরের মধ্যে উপরে হয়তো বলেছে আমি ক্ষমা করে দিয়েছি কিন্তু ভিতরে সেই রেখে দেয় সে রাগটা,
যে ক্ষমা চেয়ে নিচ্ছে সে তো বেঁচে যাচ্ছে না আলহামদুলিল্লাহ। তো
তার যদি অন্তরে সত্য নিয়ত থাকে এটাও দেখার বিষয়, তার অবশ্যই নিয়ত সত্য হতে হবে এবং তাকে এমন হতে হবে যাকে বুঝিয়ে বা যে কোনোভাবে তার মুখ থেকে অন্তরকে জয় করে ক্ষমা নিয়ে নিতে হবে, এমন হতে হবে।
জি অবশ্যই,
তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া হয়ে যাবে।
তাহলে
কেননা একজন মানুষকে যখন বুঝায় না আল্লাহ তাআলা বলছেন যে বুঝাও বুঝানো মানুষকে উপকার,
বুঝাও যেহেতু বুঝানো মানুষকে উপকার দেয় আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকবৃন্দ সেটাই যে বুঝান, আমার কথার আর একটু যেটা বলছিলাম আমি যে সমাজে আমরা ওদেরকে প্রাধান্য দিচ্ছি যাদের অর্থ আছে, আমরা তাদেরকে প্রাধান্য দিই যাদের মধ্যে ইলম আছে, শরীয়তের ইলম আছে, তাদেরকে আমরা স্থান দিই, তাদেরকে আমরা ভালো ভালো বিচারকের মধ্যে বসাই, সমাজও সুন্দর হবে, তাদের চিন্তাধারা ইসলামিকভাবে হবে, পরিবারের মধ্যেও এমন মানুষকে আমরা প্রাধান্য দিই যাদেরকে আমরা প্রাধান্য দিচ্ছি অর্থ দেখে। আমি বলবো যদি তাদেরকে যদি এভাবে দেয় তারাও চিন্তা করি যে আমাকে এমন একটা জায়গায় বসিয়েছে, এটাতে শরীয়ত কী বলে, শরীয়তের আইন কী বলে, এখানে কী করা উচিত, এমন জ্ঞানও আমরা অর্জন করি, তাহলে দেখা যাবে ক্ষমার মার্জনার উপকারিতা আমরা পাবো, সমাজ এবং পরিবার একটা ব্যাধি থেকে বেঁচে যাবে। কি বলেন সালিম ভাই?
ইনশাআল্লাহ। জি, এতক্ষণ পর্যন্ত আপনি আর আমার শাহরুখ ভাই খুব সুন্দরভাবে দর্শকদের সামনে তুলে ধরেছেন। আসলে আমাদের সমাজ এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলি পরিবার এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছে যে মাঝে মধ্যে আফসোস লাগে আর কি, ভয় হয়।
জি,
ওই ব্যাধির মধ্যে আমি তো কোনো পড়ে যাচ্ছি কি না।
আল্লাহ,
কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা 1400 বছর আগে যে বলে গিয়েছেন যে আখিরে জামানায় এই বিষয়গুলি ঘটবে, এই কাজগুলি হবে, এখন বর্তমান সময়ে সেই কাজগুলি হচ্ছে।
জি,
এবং সেটা ঘটবে যেহেতু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সত্য, এতে কোনো সন্দেহ নেই, সেটা আমরা বিশ্বাস করি মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন,
আমিন।
দেখেন আমরা বিভিন্ন নসিহত চ্যানেলের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, ওয়াস নসিহতের মাধ্যমে আমরা শুনে থাকি,
জি,
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিরাজ ভাই,
জি,
আমরা আমল করি না,
করি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভবত আমাকে সাথে সাথে যারা দর্শক দেখছেন আপনাদেরকে অনুরোধ করব যে আমরা ক্ষমা করার মন মানসিকতা তৈরি করি, অর্থাৎ কেউ করুক বা না করুক,
না করুক, জি,
যে কেউ করছে না ক্ষমা। দেখেন আলহামদুলিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে একটা উসিলা দিয়ে তালাশ করে করে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো যিনি আমার মালিক, কুল কায়নাতের মালিক, সবার মালিক, উনি যদি ক্ষমা করতে পারেন আমি কেন পারবো না?
জি,
উনি যদি মাফ করে দিতে পারেন আপনার আমার যে হাজার হাজার কবিরা গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন আমার নবীর শাফাআতের বদৌলতে, ছোট একটা আমলের উসিলা দিয়ে,
জি,
মাফ করে দিবেন
আল্লাহ।
তো আমার মালিক যদি মাফ করতে পারে, আমাদের সৃষ্টিকর্তা যদি মাফ করতে পারে, আপনি আমি তো কিছুই না,
কিছুই না,
তো কেন আমরা মাফ করবো না? কেন আমরা শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার ফাঁদে পড়ে, একটু রাগের শয়তান বশবিত হয়ে কেন এই ক্ষমা করে দেওয়ার মতো উত্তম নিয়ামত থেকে আমরা হাত ছাড়া হব? দেখেন মুআজামুল আওসাত লিত-তাবরানী শরীফের মধ্যে একটি রওয়ায়েত এভাবে আসছে, হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন রাসূল করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন ঘোষণা করা হবে, কিয়ামতের দিন ঘোষণা করা হবে যে ব্যক্তির প্রতিদান আল্লাহ তাআলার বদান্যতায় দায়িত্ব রয়েছে, মানে আল্লাহ তাআলার কাছে,
জি,
সে যেন উঠে আর জান্নাতে চলে যায়।
সুবহানাল্লাহ,
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন উঠে কোথায় চলে যায়?
জান্নাতে চলে যায়,
জান্নাতে চলে যায়। তখন জিজ্ঞাসা করা হলো কার জন্য প্রতিদান রয়েছে, সে কে?
জি,
খুশনসিব হলে সে কে, সৌভাগ্যবান সে কে, যে যার দয়া যার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন এবং তাকে বলবেন জান্নাতে চলে যাওয়ার জন্য?
আচ্ছা,
তখন ঘোষণাকারী বলবে ওই সমস্ত লোকেরা লোকের জন্য যারা ক্ষমা প্রদর্শন করে থাকে
সুবহানাল্লাহ
কিয়ামতের ময়দানে, তখন হাজারো লোক দাঁড়িয়ে যাবে এবং বিনা হিসেবে জান্নাতে চলে যাবে
সুবহানাল্লাহ।
তাহলে দেখেন ক্ষমা করা, মাফ করে দেওয়া, এটা কেমন একটি ফজিলতপূর্ণ মহৎ একটি গুণ। এটা কিন্তু মেরাজ ভাই সচরাচর পাওয়াটা নিজের মধ্যে আমলিভাবে খুবই কঠিন। তবে হ্যাঁ, চেষ্টা করলে এবং ইচ্ছা সত্যি যদি মজবুত থাকে এবং আল্লাহ পাকের কাছ থেকে যদি চেয়ে নেওয়া হয়, তাহলে ক্ষমা করার মন মানসিকতা আল্লাহ তাআলার দয়া হয়ে যাবে। আপনি যদি দেখেন আমার আমির আলে সুন্নত, যে আমির আলে সুন্নতের বদৌলতে আজকে আমরা দাওয়াত সামি পেয়েছি
আলহামদুলিল্লাহ,
সারা পৃথিবীর মধ্যে যে ইসলামের সঠিক সুন্দর যেটা পদ্ধতি সিস্টেম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা উত্তম চরিত্র, মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়া, ওইটা প্র্যাকটিক্যাল আমার আমির আলে সুন্নতের মধ্যে পাওয়া যায়। আমার আমির আলে সুন্নত লাইভ মাদানী মুজাকারের মধ্যে সরাসরি বলেছেন, নিগ্রানের সুরা রুকুনের সুরা হাজী আব্দুল হাবিব ভাই অনেকজন প্রশ্ন করেছেন যে বাবা আপনাকে কি যে যখন কেউ ছিল না তখন কেউ আঘাত করেছে কিনা, কষ্ট দিয়েছে কিনা, মেরেছে কিনা। অথচ আমার আমির আলে সুন্নত সরাসরি বলেছেন, হ্যাঁ আমাকে এখনো পর্যন্ত আমি তাদেরকে চিনি, এখনো পর্যন্ত আমি তাদেরকে চিনি। তো তখন আবার প্রশ্ন করা হলো, তাহলে বাপ্পা আপনি তাদেরকে এখন তো আপনার অনেক মানুষ অনেক মুরিদ রয়েছে আপনাকে পছন্দ করে মহাব্বত করে, ওই ধরনের অনেক ব্যক্তি আছে
ভালো ভালো প্ল্যাটফর্মে মানুষ আছে, চাইলে আপনি কিছু একটা
করতে পারেন। তখন আমার আমির আলে সুন্নত বলছেন, আমি তাদেরকে মাফ করে দিয়েছি।
সুবহানাল্লাহ।
তাহলে যে মাফ করে দেওয়া, এটা রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, উত্তম গুণ। মক্কা বিজয়ের ঘটনা দেখেন, মাফ করে দিয়েছেন। তো যার বদৌলতে যে অসংখ্য অমুসলিম মুসলমান হয়ে কলম শরীফের মুসলমান হয়ে গিয়েছে, তাহলে এই যে মাফ করার মহৎ গুণটা যদি আমরা আমাদের অন্তরের মধ্যে লাইফের মধ্যে আনতে পারি, তাহলে ইনশাল্লাহ সেটার দ্বারা আমরা কি হব, ফায়দা হবে এবং পরকালে আমরা মুক্তি পাবো। এবং মুসনাদ ইমাম আহমদের মধ্যে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আরেকটি হাদিস শরীফ, যে তোমরা দয়া করো, তোমাদের উপর দয়া করা হবে এবং ক্ষমা করার অভ্যাস গড়ে তুলো। কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবে। তাহলে আমরা মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক, আল্লাহ আমার কমিরে গোনাকে মাফ করে দাও, বলি কি না শাহরুখ ভাই, মিরাজ ভাই, আমরা এক বাক্যে স্বীকার করি, আমরা সবাই চাই যে মালিক আমাকে মাফ করে দিক। তাহলে মালিকের কাছে মাফ চাওয়ার, আমার গোনাকে মাফ করানোর উত্তম অন্যতম একটি উত্তম চরিত্র মাধ্যম হচ্ছে অন্যকে ক্ষমা করে দেওয়া।
জি,
মাফ করে দিই না ইনশাল্লাহ। এরকম তো অনেক ঘটনা আছে যে দুনিয়ার মধ্যে যারা অন্যজনকে মাফ করে দিবে, ওই মাফ করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। এই ধরনের অসংখ্য ফজিলত আছে। সেই জন্য যে আমরা যারা সমাজের মধ্যে বাস করি, যারা আমাদের অধীনস্থ আছে, সেটা দিনী কাজের ক্ষেত্র হোক, দুনিয়াবী কাজের ক্ষেত্র হোক, এবং যারা আমরা ব্যবসা করি কিনা, আমাদের অধীনস্থ প্রত্যেক সেক্টরের মধ্যে থাকে। এখন আমি বস হওয়ার কারণে, মালিক হওয়ার কারণে আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা কী করি না, কোনো একটা ছোটোখাটো ভুল করলে আমরা তাদেরকে মাফ করি না। কিন্তু একদিন একজন সাহাবি ব্যক্তি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আমার খাদিমকে কতবার মাফ করব?
আচ্ছা,
যিনি আমার খাদিম মানি ওনার অধীনস্থ, ওনার কর্মচারী, ওনাকে আমি জি মানে ভুল করলে আমি তাকে কতবার মাফ করব? প্রথম প্রশ্ন একবার করলেন, দ্বিতীয়বার সেম প্রশ্ন আবার করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন প্রথমবারও, দ্বিতীয়বারও চুপ ছিলেন, কিছু বলেন নাই। তৃতীয়বার যখন এই প্রশ্নটা আবার করলেন, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আমার খাদিমকে, আমার সেবককে আমি কতবার মাফ করব? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তুমি 70 বার মাফ করবে।
সুবহানাল্লাহ।
অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে 70 বার এটা অধিক সংখ্যা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তাহলে একটা মানুষ ভুল করলে দিনে কয়টা ভুল করতে পারে? একটা হোক, দুইটা হোক, পাঁচটা হোক, দশটা হোক, 70টা তার ভুল করবে না,
করবে না।
তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যদি 70 বার ভুল করে তাহলে তুমি 70 বার তুমি মাফ করে দাও।
সুবহানাল্লাহ।
তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ, যেটা বিভিন্ন ঘটনার মাধ্যমে, বিভিন্ন বিষয়ের মাধ্যমে, যে মাফ করানোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেখানে দেখেন যে এই অমুসলিমরা কত নির্যাতন করেছেন, কত মারধর করেছেন, কত আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন, এরপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছেন।
মাশাআল্লাহ।
তাহলে আমরা যারা আঘাত করছেন, আমাদেরকে যারা কষ্ট দিচ্ছেন, হ্যাঁ এটা সত্য, এটা বাস্তব। আমার শাহরুখ যেটা বলেছেন, যারা আমরা জুলুম করছি, অন্যের উপর অত্যাচার করছি, দেখেন মজলুমের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল, আমি বলবো আমরা মাফ করে দিই, কেয়ামতের ময়দানে হোক, যেখানে হোক, দুনিয়াতে হোক এবং পরকালে হোক, সেটার প্রতিদান সে পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু আমি মাফ করার কারণে, হয়তো ওই মাফ করার কারণে কেয়ামতের ময়দানে আমারও অনেক ভুল হচ্ছে, ওই ভুলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই উত্তম আমলের উপর, এই উত্তম আখলাকের উপর আমল করার তৌফিক দান করুন।
জি ইনশাআল্লাহ আপনার কাছে আসছি, একটু দর্শকদেরকেও খুশি করি যে আপনার কাছ থেকে দোয়া চেয়েছে, সাতক্ষীরা থেকে দেখছেন মাদানী চ্যানেল, অনেক ভালো লাগে তো আপনাদেরকে বলছেন দোয়া করার জন্য, দোয়া করবেন ইনশাল্লাহ। পাশাপাশি উলিউর রহমান ভাই দোয়া রাজ চেয়েছেন মাশাল্লাহ, অনেকে সালাম প্রদান করেছেন আপনাদেরকে পাশাপাশি আলহামদুলিল্লাহ। একজন আমাদের আমাদেরকে যিনি দেখছেন তো উনি লিখেছেন যে ওনার হাজব্যান্ডের চাকরি বেকার হয়ে গিয়েছে, কাজকর্ম খুঁজতেছে, তো আল্লাহ তালা যেন ওনাকে একটা হালাল রিজিক করে দেয়, একটি আমলের কথা বলেছেন ইনশাল্লাহ। আমি বলবো যে তাহাজ্জুদের নামাজ পড়বো আল্লাহ তালাকে বলুন, এবং সাথে সাথে সম্ভব হলে ইয়া মুসাববিবুল আসবাব
জি
এটিও পড়তে থাকুন ইনশাআল্লাহ আজ্জাবাজাল, এতে করে ইনশাআল্লাহ আল্লাহ তালা রিজিকের সন্ধান পাইয়ে দিবে। সাথে সাথে ইস্তেগফার করতে থাকুন, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, ইনশাআল্লাহ আল্লাহ তালা এই ইস্তেগফারের এমন ফজিলত যে বান্দা নিজেও কল্পনা করতে পারবে না, তার থেকে তার কাছে রিজিক কোথা থেকে আসছে আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময় আছে ইনশাআল্লাহ, দুজন থেকে মাদানী ফুল নিব শারুখ ভাই যদি।
জি মিরাজ ভাই, আসলে এসএলএম এ যে কথাটি বলছে, আমার পি নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা আসলে, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত 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 বড় দয়া করেছেন, কিভাবে কিভাবে ক্ষমা করেছেন, একটি ঘটনা আসলে আমাদের অন্তরকে নাড়া দিয়ে ওঠে। এটি আশিফান কিতাবের মধ্যে এসেছে।
জি
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সিরাত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই কিতাব থেকে এটি নেওয়া হয়েছে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক সফরে যাচ্ছিলেন, যার প্রতিমধ্যে কোথাও বিশ্রাম নিলেন।
আচ্ছা,
তো কোন এক অমুসলিম
জি
আমার রসুলের বিদ্বেষী যিনি ছিলেন, তো গাউস তার নাম হারেস ছিল, সে সুযোগ সে বলল এটাই সুযোগ আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য, নাউজুবিল্লাহ তলোয়ার নিয়ে চলে আসলো। তো যখনই সামনে আসলো আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন এবং দেখতে পেলেন তার হাতে তলোয়ার। সে বলল যে হে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে বলেনি, অন্যভাবে কটাক্ষ করে বলেছিল। জি জি, তো এভাবে বলার পর এভাবে যখন বলল যে এখন আপনাকে আমার হাত থেকে কে বাঁচাতে পারবে, তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখেই বলল আল্লাহ। এটা বলার পরই সাথে সাথে নবুয়াতের যে নূরানী ছিল সাথে সাথে ওনার হাত থেকে তলোয়ার পড়ে গেল
আল্লাহ,
আর তলোয়ারটা তখনই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে নিলেন, বললেন এবার তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে। তখন ওই অমুসলিম ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তো তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি করলেন, তাকে দয়া করলেন এবং ক্ষমা করে দিলেন। তো সেই ব্যক্তি ওই ক্ষমা করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণ দেখে তার গুরুত্বের মধ্যে গিয়ে বলল যে আমি আজকে এমন এক ব্যক্তির সাথে, এমন এক মানুষের সাথে, মানে এমন এক ব্যক্তির সাথে, এমন এক ব্যক্তিত্বের সাথে সাক্ষাৎ করেছি যিনি পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ।
সুবহানাল্লাহ,
কেন শ্রেষ্ঠ? ওই যে আমাকে সুযোগ পেয়েছে, আমি তো ওনাকে শহীদ করতে গিয়েছিলাম নাউজুবিল্লাহ, কিন্তু এই আল্লাহ তাআলার দয়ায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের কারণে আমার রাসূল পাকের কাছে তলোয়ার চলে আসলো, কিন্তু সুযোগ পেয়েও আমার রাসূল পাক কি করলেন, তাকে ক্ষমা করে দিলেন,
কতল করলেন।
তো দেখুন আজকে পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, পরিবারের মা বাবার মধ্যে ঝগড়া হয়, ভাই বোনদের মধ্যে ঝগড়া হয়, তো একটু ছোটোখাটো ভুল হয়তো বা একটু বড়ও হতে পারে, তো হয়তো বা একটু রাগ এসেছে, আমি সেটা দমন করি, নিজেকে কন্ট্রোল রাখি, রাগের তো অনেক দূর করার অনেক উপায় রয়েছে, আমরা সেটাকে, কেননা শয়তান আপনাকে আমাকে ওয়াসা ওয়াসা দিবে যে আমি রাগের বশবর্তী হয়ে তাকে প্রতিশোধ নিয়ে ফেলি অথবা ক্ষমা না করি, এরকম চাইবে, কেননা শয়তান চায় না আমরা জান্নাতে যাই,
অবশ্যই
তাই না? তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা এরকম ছোটখাটো যে বিষয়গুলো হয়ে থাকে একে অপরকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলি ইনশাআল্লাহ, আমাদের নিজেদের মধ্যে যদি ক্ষমা করার অভ্যাস গড়ে ওঠে আল্লাহ তাআলা একদিন আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ।
সময় খুব সংক্ষিপ্ত ইনশাআল্লাহ, যাওয়া আমরা সেলিম ভাইয়ের কাছেও শেষ মাদানী ফুল শ্রবণ
ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মিরাজ ভাই, আমার আমিরুল সুন্নতের ফয়জু বরকতে আমরা মাদানী মহলের মধ্যে এসে দাওয়াত সম্পৃক্ত হয়ে ক্ষমা তো আলহামদুলিল্লাহ করার আলহামদুলিল্লাহ মন মানসিকতা তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাদানী মোহনের মধ্যে পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে একটা উত্তম জিনিস শিখেছি, সেটা হচ্ছে অগ্রিম মাফ করে দেওয়া।
সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ।
অগ্রিম কি করে দেওয়া?
মাফ করে দেওয়া,
মাফ করে দেওয়া। আচ্ছা, ইয়াহিয়া আল উলুমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে একজন ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন।
আচ্ছা,
যে হে আল্লাহ, আমার কাছে সাদকা করার জন্য কোনো সম্পদ নাই, কোনো মাল নাই, কিন্তু যে আমাকে অসম্মান করবে, যে আমার ক্ষতি করবে, আমি তাকে মাফ করে দিলাম। মানে এখনো করে নাই, যে আমাকে কি করবে,
করবে,
অসম্মান করবে। অসম্মান করা মানে তো সেটা যে কোনোভাবে হোক, ক্ষতি করার মাধ্যমে হোক, গালাগালি করার মাধ্যমে হোক, এক কথায় আমাকে কি করবে, অসম্মান করবে, আমি তাকে মাফ করে দিলাম। যখন এই ব্যক্তি দোয়ার মধ্যে এটা বললেন, তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাথে সাথে ওহী আসলেন এবং বললেন, তাকে বলে দাও আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি।
সুবহানাল্লাহ।
তাহলে যে এখনো কিছু করেন নাই, অগ্রিম মাফ করে দিয়েছেন, কেউ যদি আমাকে গালি দেয়, কেউ যদি আমার ক্ষতি করে, কেউ যদি আমার অসম্মান করে, আমি তাকে কি করে দিলাম, অগ্রিম মাফ করে দিলাম, আগ থেকে মাফ করে দিলাম। তাহলে আলহামদুলিল্লাহ, এই উত্তম চরিত্রটা, উত্তম যে সুন্দর এই গুণটা, আলহামদুলিল্লাহ আমার আমির আহলে সুন্নতের বদৌলতে, দাওয়াত ইসলামের বদৌলতে আমরা শিকার শোনার সৌভাগ্য অর্জন করেছি। তো হয়তো অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, শয়তান আমাদেরকে অনেক সময় বিভিন্ন পেরিশানির মধ্যে, মানে রাগের কারণে, না একে ক্ষমা করবো না, কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা পরিবেশ পাওয়ার কারণে একটু রাগ আসলো, রাগ সবার কাছে চলে আসে,
আসে,
কিন্তু যে ওই বুঝটা চলে আসে না, আমি কেন শুধু শুধু আমার ভাই হয়তো ভুল করেছে আর কি, আচ্ছা মাফ করে দিলাম। তাহলে এই বিষয়টা যে ক্ষমা করে দেওয়ার মন মানসিকতা তৈরি হয়েছে কিসের কারণে, মাদানী মহল এবং পরিবেশ পাওয়ার কারণে। সময় যদি থাকে আরেকটা বিষয় আমি তুলে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আল মুআজামুল আওসাতের মধ্যে একটি প্রসিদ্ধ হাদিস শরীফ, যে হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি যে তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকবে, কিয়ামতের দিন তার হিসাব নিকাশ খুব সহজ হবে। আমরা সবাই চাই হিসাব নিকাশ কি হোক, সহজ হোক, আসানির সাথে হয়ে যাক, খুব তাড়াতাড়ি ওই মুসিবত থেকে বেঁচে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেয়ে জান্নাতের মধ্যে চলে যাই, সবাই চাই কি না? তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, এটা কিন্তু কঠিন। যে তোমাকে বঞ্চিত করে মানে তোমাকে যে দেয় না তুমি তাকে দাও। আচ্ছা, এরপর বলছেন যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো। এবং তৃতীয় নম্বর বলেছে যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও।
সুবহানাল্লাহ।
তাহলে বঞ্চিত করা, এটাও দেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, না সে আমাকে দেয় না আমি কেন দিব, আচ্ছা সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে আমি কেন সম্পর্ক বজায় রাখবো, এটা কিন্তু শয়তান করতে দেয় না। দেখেন এই তিনটা আমলের মধ্যে ক্ষমা করে দেওয়া, এটাও কিন্তু একটা উত্তম আমল, এবং এই আমলটা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহুল করিম যে আমাদের এই দুনিয়ার হিসাব নিকাশ, একটা সেকেন্ডের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নেই, যোগ্যতা আমাদের নেই, শক্তি আমাদের কারো নেই, তাহলে আল্লাহ তাআলা এই আমলটা ক্ষমা করে দেওয়া, যে তোমার উপর জুলুম করলো ক্ষমা করে দাও।
আসলে এটা করলে কিন্তু বাকি দুইটা অটোমেটিক দেখবেন
আমল চলে আসবে ইনশাআল্লাহ। জি, যে ক্ষমা করে দিলে ইনশাআল্লাহ ওই কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ সহজ হবে। আসলে সময় স্বল্পতা, বিষয় অনেক বিষয়, সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে ক্ষমা করা দেওয়ার মতো এই উত্তম গুণটা নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার, প্র্যাকটিক্যাল আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।
আমাদের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে ক্ষমা ও মার্জনার উপকারিতা সম্পর্কে আমরা অনেক কিছু মাদানী ফুল শ্রবণ করলাম। আশা করি আপনারা এর থেকে অনেক মাদানী ফুল পেয়েছেন এবং ইনশাআল্লাহ আশা করি আপনাদের বাস্তবিক জীবনে তা বাস্তবায়ন করে দেখাবেন, এবং সাথে সাথে আমাদেরকেও আশা রাখি, প্রত্যাশা এটাই যে মাদানী চ্যানেলে জানাবেন যে আমি কাউকে ক্ষমা করে দিয়েছি, তার কাছ থেকে কী ব্যক্ত হয়েছে, রিয়াক্ট কী পেয়েছেন, ইনশাআল্লাহ তাও আমাদেরকে আগামী পর্বে চালে আপনারা জানাতে পারেন, সে আশা রেখে। আর দুজন মাদানী দাওয়াত ইসলামী মোবাইল যারা আমাদের কাছে আজকে এসে মাদানী ফুল পেশ করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে প্রোগ্রাম শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
দাও ইখলাসে মন মোরে।